الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় হাজীগণ, জিলহজ মাসের ট্রান্সমিশন এর বিশেষ অনুষ্ঠান হজ ডায়েরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাহিবে লাওলাক সাইয়াহে আফলাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রহমতুলিল আলামিন শাফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরুদ পাক পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত 2 পর্বে আমরা মিনা শরীফ এবং আরাফাত শরীফের ব্যাপারে কিছু আমরা শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহুল করিম নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল বিদা সম্পর্কে এবং আরাফাত সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা এই পর্বে শুনব। মুজদালিফা সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। আরাফাত শব্দটি আরাফা এর বহুবচন। জিলহজ মাসের 9 তারিখকেও আরাফা বলা হয় এবং আরাফাতের ময়দানকেও আরাফাত বলা হয়। তবে আরাফাত শব্দটি মূলত ময়দানের জন্যই ব্যবহৃত হয়, দিনের জন্য নয়। আরাফাত এ অবস্থান করার কারণে বহির্বিশ্বের মধ্যে ওই 9 তারিখে ইয়মে আরাফাও বলা হয়, কিন্তু মূল যে আরাফাত সেটি হচ্ছে আরাফাতের ময়দানের নাম। যেহেতু এই স্থানের প্রতিটি অংশই আরাফা হিসাবে গণ্য, তাই বহুবচন শব্দ আরাফাত ব্যবহার করা হয়। এই স্থানকে আরাফাত নামকরণ করার কয়েকটি কারণ রয়েছে। আরাফা শব্দের অর্থ হল পরিচয় বা চিনে নেয়া, পরিচয় বা চিনে নেয়াকে আরাফা বলা হয়। এখানেই অর্থাৎ আরাফাতের ময়দানেই হযরত আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে প্রায় 300 বছরের বিচ্ছেদের পর সাক্ষাৎ হয় এবং তারা একে অপরকে চিনতে পারলেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এখানেই হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামকে হজের নিয়মাবলী শিক্ষা দেন। তখন তিনি বললেন, আরাফতু, আমি চিনে নিয়েছি বা আমি জেনে নিয়েছি। আরাফা শব্দের আরেকটি অর্থ হল উপহার বা দান। এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিদেরকে মাগফিরাতের উপহার দান করেন, এই জন্য একে আরাফা বলা হয়। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা আরাফাতের ময়দানে অবস্থান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যাদের সৌভাগ্য হয়েছে আরাফাতের ময়দানে উকুফ করার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিদেরকে মাগফিরাতের উপহার দান করেন। এবং হাজিগণ যেহেতু এই আরাফাতের ময়দানে নিজের ভুলকে, নিজের গুনাহকে স্বীকারোক্তি করে আল্লাহ তাআলার দরবারে স্বীকার করে তওবা করে বিদায়, এই কারণেও আরাফা বলা হয়। আরাফাতের ময়দান এটি মক্কা শরীফ থেকে পূর্ব দিকে তায়েব যাওয়ার পথে প্রায় 20 কিলোমিটার দূরে এবং মিনা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল বিস্তীর্ণ ময়দান রয়েছে। এই ময়দান উত্তর থেকে দক্ষিণে প্রায় 12 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই আরাফাতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদাতে তিনি খুতবা দিয়েছিলেন। সেই খুতবা অত্যন্ত প্রসিদ্ধ এবং বিভিন্ন কিতাবাদির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল বিদার এই খুতবা লেখকরা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন এবং বিভিন্ন কিতাবে অনেকেই শুধু হজ্জাতুল বিদা নামক কিতাবই লিখে দিয়েছেন এবং সেই সকল কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা মোবারক লিপিবদ্ধ করা হয়েছে। অসাধারণ একটি খুতবা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন আর সেই হজ ছিল হজ্জাতুল বিদা, অর্থাৎ এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিদায় এই হজকে হজ্জাতুল বিদা বলা হয়, খুতবাকে খুতবায়ে হজ্জাতুল বিদা বলা হয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, যা যখন তিনি হযরত মুআয ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন তখন ইরশাদ করেন, হে মুআয, সম্ভবত তুমি এই বছরের পর আমার সাথে আর সাক্ষাৎ করতে পারবে না, বরং হয়তো তুমি আমার এই মসজিদ ও আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। এই কথা শুনে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের চিন্তায় কান্নায় ভেঙে পড়েন। সুবহানাল্লাহ, প্রত্যেক সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান তারা ছিলেন আশিকে রসুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অগাধ ভালোবাসা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ইশারা ইঙ্গিত তারা বুঝে যেতেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অন্তর থেকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসতেন। এই হজের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে পর্দা অর্থাৎ ইন্তেকাল করেন, এই জন্য একে হজ্জাতুল বিদা এবং এতে প্রদত্ত খুতবাগুলোকে খুতবায়ে হজ্জাতুল বিদা বলা হয়। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক খুতবাতে কোন কোন বিষয়ে আলোচনা করেছেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন, সে বিষয় ইনশাল্লাহ আজকের এই পর্বে আমরা কিছু শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলার হক আদায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, তোমাদের সম্পদের যাকাত প্রদান করো এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো, তবে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার জন্য বলেছেন, 5 ওয়াক্তে নামাজ আদায় করার জন্য বলেছেন, রমজানের রোজা রাখতে বলেছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করার জন্য বলেছেন এবং যারা দায়িত্বশীল আমাদের যারা বড় তাদের আনুগত্য করার জন্য বলা হয়েছে এবং এই সকল বিষয় যদি কেউ যদি আমলে আনে তাদের জন্য সুসংবাদও দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উম্মতকে কত সুন্দরভাবে তিনি উপদেশ দিয়ে গিয়েছেন। আমরা যারা এই সকল খুতবা যখন শুনি তখন এই আমাদের হৃদয় কেঁপে যায় যে আমিও যদি সেখানে থাকতাম, ঠিক আছে সে যুগে আমি ছিলাম না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেসেজ, সেই বার্তা, সেই উপদেশ আমাদের কাছে তো পৌঁছে গিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুক আমল করছি, আল্লাহ তাআলার ভয় কোথায়, নামাজ কোথায়, রোজা কোথায়, হজ কোথায়, যাকাত কোথায়। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন এর উপর আমাদেরকে আমল করা উচিত। মানবিক সম্মতা অর্থাৎ সম্মান মর্যাদা, কাউকে সম্মান দেয়া এবং রিসপেক্ট দেওয়ার ব্যাপারে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবং এর মধ্যে কুরআনুল করিমের তিলাওয়াত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি পরহেজগার। এই আয়াতে করিমার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অতএব কোন আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তদ্রূপ কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। অর্থাৎ সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, অর্থাৎ রং বর্ণ নির্বিশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠত্ব কার? যারা হচ্ছে তাকওয়াদার, যারা হচ্ছে পরহেজগার, যারা হচ্ছে মুত্তাকি। সে দেখতে কালো কিন্তু সে মুত্তাকি রয়েছে আল্লাহ তাআলার দরবারে, সেই দামি। সে দেখতে সাদা কিন্তু সে মুত্তাকি নয়, আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠত্ব তার নেই, তার মর্যাদা নেই, মর্যাদা তারই রয়েছে যে হচ্ছে পরহেজগার মুত্তাকি। হজ্জাতুল বিদা এই খুতবার মধ্যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন আজকে জাত নিয়ে, সম্প্রদায় নিয়ে, রং বর্ণ নিয়ে অনেকে আজকে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই ঝগড়া বিবাদ যুদ্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে। অথচ এই বিষয়টি ইসলাম আমাদেরকে বলেছে, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটি হচ্ছে আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ সেই যে তাকওয়াদার, যে মুত্তাকি। আজকে জাতি নিয়ে কেন আমরা মারামারি, হানাহানি, একে অপরকে হেয় করা, একে অপরকে অপদস্থ করা? প্রিয় ইসলামী ভাইরা, সেই হচ্ছে আল্লাহ রাসূলের দরবারে শ্রেষ্ঠ যারা মুত্তাকি রয়েছে। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি আরেকটি উপদেশ দিয়েছেন, আর সেটি হচ্ছে জীবন সম্পদ ও সম্মানের পবিত্রতা সম্পর্কে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান এগুলো পরস্পরের জন্য এমনই পবিত্র যেমন এই নগর মক্কা, এই মাস জিলহজ এবং এই দিন সম্মানিত। যেভাবে মক্কা পবিত্র, জিলহজ মাস সম্মানিত এবং এই দিন অর্থাৎ নয় জিলহজ যে ছিল আরাফার দিন, এই দিনও সম্মানিত, ঠিক তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান এগুলো পরস্পরের জন্য এমনই পবিত্র রয়েছে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তখন তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কি করে এসেছ, কি করেছো পৃথিবীতে, কাকে তোমরা লাঞ্ছিত করেছো, কাকে অপদস্থ করেছো, কাকে বেজ্জতি করেছো, কার হক নষ্ট করেছো, কার মনে কষ্ট দিয়েছো, এই সব বিষয় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জাতুল বিদার খুতবার মধ্যে আরেকটি বিষয় ছিল স্বামী স্ত্রীর অধিকার। আমরা যারা বিবাহিত, যারা স্বামী রয়েছেন, যারা স্ত্রী রয়েছেন, শুনুন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের কিছু অধিকার রয়েছে এবং তোমাদের উপরও তাদের কিছু অধিকার রয়েছে। তোমাদের অধিকার হলো তারা নিজেদের সতীত্ব রক্ষা করবে এবং এমন কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না যাকে তোমরা অপছন্দ করো। আর তাদের অধিকার হলো তোমরা তাদেরকে উত্তমভাবে আহার ও বস্ত্র প্রদান করবে। অর্থাৎ স্বামীদেরকে বলেছেন স্ত্রীদের সেবা যত্নের ব্যাপারে, তাদের আহারের ব্যবস্থা করা, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। আর স্ত্রীদেরকে উপদেশ করেছেন স্বামী যে বিষয়টি অপছন্দ করে সেটি যেন তার দ্বারা না হয়, কোনো পর পুরুষ যেন ঘরে প্রবেশ না করে, অর্থাৎ তার সতীত্বকে সে হেফাজতে রাখবে। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরেকটি উপদেশ দিতে গিয়ে হাজ্জাতুল বিদাতে তিনি খুতবা দিয়ে বললেন, হাজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল করিম এবং আমার আহলে বাইত। কোরআন এবং আহলে বাইতকে রেখে যাচ্ছি, উভয়টিকে যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে পৃথিবীতে পথভ্রষ্ট তারাই, হয়তোবা কেউ কোরআনকে ছেড়েছে, হয়তোবা কেউ আহলে বাইতকে ছেড়েছে। যারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়িয়ে ধরেছে, আরেকটি রেওয়ায়েতে রয়েছে সুন্নাত, যারা কোরআনকে আহলে বাইতকে বা সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছে তারা সঠিক পথে প্রতিষ্ঠিত রয়েছে, তারা সঠিক পথের দিশারি রয়েছে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা, যারা নিজেকে সুন্নি বলে আলহামদুলিল্লাহ, তারা কোরআন এবং আহলে বাইতকে তারা আঁকড়িয়ে ধরেছে, তারা সঠিক পথে প্রতিষ্ঠিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপদেশ দিয়েছেন, সেটি হচ্ছে দিনের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে উপদেশ দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উপস্থিত এখানে রয়েছে সে যেন অনুপস্থিত ব্যক্তির নিকট আমার এই বার্তা পৌঁছে দেয়। কেননা অনেক সময় যার কাছে বার্তা পৌঁছানো হয় সে শ্রোতার চেয়েও অধিক সংরক্ষণকারী হয়ে থাকে। সাহাবা ইকরাম আলিহি মরিদওয়ান নবিয়ে পাকের এই আদেশ পাওয়ার সাথে সাথে বলা হয় যে তারা বহির বিশ্বের মধ্যে ছড়িয়ে গেলেন। 124,000 সাহাবা ইকরামদের সংখ্যা, এই 124,000 সাহাবা ইকরামদের মধ্যে 10,000 সাহাবা ইকরামের মাজার শরীফ হচ্ছে মদিনা শরীফে, বাকি বিশ্বের আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়লেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায়। তারা লাব্বাইক বলে তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়লেন এবং ইসলামের বার্তাকে পৌঁছিয়ে দিয়েছেন। আজকে বাংলার ভূমিতে যে ইসলাম এসেছে, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরিভাবে আমাদের দেশে আসেননি, সাহাবা ইকরামদের মাধ্যমে, অলিয়ে ইকরামদের মাধ্যমে আজকে আমরা বাংলাতে ইসলাম পেয়েছি, বাংলাদেশে ইসলাম পেয়েছি, ভারতবর্ষে ইসলাম এসেছে সাহাবা ইকরামদের মাধ্যমে, অলিয়া ইকরামদের মাধ্যমে। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের উপর সাহাবা ইকরাম আলী মরিদওয়ান মনে প্রাণে তারা আমল করলেন। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবাতে আরও ইরশাদ করলেন, আমার পরে তোমরা কুফরির কাজের দিকে ফিরে যেও না, যেন একে অপরকে হত্যা করতে শুরু করে। একে অপরকে হত্যা করার ব্যাপারে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কিন্তু আজকে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, তাদের অন্তরও কাঁপে না। সামান্য ন্যূনতম কোনো কথা যদি হয়ে যায় সে কথাকে কেন্দ্র করে দেখা যায় হাতাহাতি, মারামারি, শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করে দেয়। আর এইরূপ যারা করে তাদের তবা করা উচিত। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, এর মধ্যে যদি জমিন আসমানওয়ালা মিলে যদি হত্যা করে, প্রত্যেককে আল্লাহ তাআলা তা জাহান্নামে প্রবেশ করাবেন। আজকে আপনি কাউকে হত্যা করে নিজেকে সাহসী বলছেন, না, আপনি সাহসী নন, আপনি হচ্ছেন কাপুরুষ, আপনি আল্লাহ রাসূলের নাফরমানি করছেন, অতি শীঘ্রই জাহান্নাম আপনার ঠিকানা হবে। আপনি একজন ব্যক্তিকে শুধু হত্যা করেননি, তার পরিবারকে আপনি হত্যা করেছেন, তার প্রজন্মকে আপনি হত্যা করেছেন, তার মা বাবা আত্মীয় স্বজন যারা তার উপর ডিপেন্ডেড যে আমার ছেলে আয় করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে, আপনি সেই উপার্জনকারীকে হত্যা করে দিলেন। এখন তার পরিবার পথের ফকির হয়ে গিয়েছে, তার বংশধর পুরো তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই দায়িত্ব তাকেই নিতে হবে, যে কাউকে হত্যা করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি নিষেধ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়ে হিজ্জাতুল বিদাতে আরও ইরশাদ করেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করেন, খুতবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তোমরা কি বলবে? আমার সম্পর্কে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে? সাহাবা ইকরাম আলী মরদওয়ান এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন এবং উত্তম উপদেশ দিয়েছেন। আমরা এটি সাক্ষ্য দেব যে আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসা যে মেসেজ আপনি পৌঁছিয়ে দিয়েছেন এবং আপনি দায়িত্ব সঠিক পালন করেছেন, আমাদেরকে উত্তম উপদেশ দিয়েছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুললেন এবং লোকদের দিকে ইশারা করে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে আরাফাতের ময়দানে বিদায় হজে যে খুতবা দিয়েছেন, এই খুতবার মধ্যে আমাদের জন্য অনেক কিছু রয়েছে, উপদেশ রয়েছে। নিজের জীবনকে যদি সুন্দর করতে চায় সে খুতবার আলোকে যদি আমরা নিজের জীবনে যদি বাস্তবায়ন করি, ইনশাআল্লাহুল করিম আমাদের জীবন আসান হবে, জান্নাতের পথ আসান হবে এবং নিজেকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে পারব। আল্লাহ তাআলা সেই বিদায় হজের যে খুতবা রয়েছে তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দ্বিতীয় পারার 198 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ-দাল্লিন। যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে তখন আল্লাহর স্মরণ করো, মাশআরে হারাম অর্থাৎ মুজদালিফা এর নিকটে, আর তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে হিদায়ত করেছেন এবং নিশ্চয়ই এর পূর্বে তোমরা বিভ্রান্ত ছিলে। মনে রাখবেন, হাজি সাহেবদের জন্য মাগরিবের নামাজ ময়দানে আরাফাতে আদায় করা উচিত নয়, বরং ঈশার সময় মুজদালিফায় পৌঁছে মাগরিব ও ঈশা একত্রে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, পৃথিবীতে কোথাও নামাজ কাজা করার হুকুম নেই, তবে আরাফাতে যারা অবস্থান করছেন এরা যখন মুজদালিফার দিকে রওনা হবে কখন? যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে তখন তারা সেখান থেকে রওনা দিবে, কিন্তু মাগরিবের নামাজ তারা আদায় করবে না। তারা মুজদালিফাতে গিয়ে এশার ওয়াক্তে মাগরিব এবং এশা মিলিয়ে তাদেরকে আদায় করতে হবে। এবং মুজদালিফার দিকে কোন সময় আমরা রওনা দিব? যখন সূর্যাস্ত নিশ্চিত হয়ে যাবে তখন আরাফাত শরীফ থেকে মুজদালিফা শরীফের দিকে রওনা দিন। পথে চলার সময় অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করুন এবং এই তালবিয়া পড়ুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে মুজদালিফার দিকে অগ্রসর হয়ে যান। গতকাল আরাফাতের ময়দানে সেখানে আল্লাহ তাআলার হক অর্থাৎ হুকুকুল্লাহ মাফ করা হয়েছে। আজকে এই মুজদালিফাতে হুকুকুল ইবাদ বান্দার হক মাফ করার প্রতিশ্রুতি রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুজদালিফাতে যারা উকুফ করে বান্দার যে হকসমূহ সেটি মাফ করে দেওয়া হয়। মুজদালিফায় পৌঁছে এক আজান এবং এক একামতে সেখানে দুইটি নামাজ আদায় করা হবে। প্রথমে মাগরিবের ফরজ তিন রাকাত আদায় করুন, এরপরে এশার চার রাকাত ফরজ আদায় করুন, এরপরে মাগরিবের সুন্নাত, তারপরে এশার সুন্নাত এবং বিতির নামাজ আদায় করুন। এবং মুজদালিফাতে সেখানে আরাম করুন, এমন একটি জায়গা, পাথর বিশিষ্ট জায়গা, ছোট ছোট পাথর সেখানে রয়েছে, সেখানে হাজিরা নিজের বিছানা বিছিয়ে কত আরামে ঘুমিয়ে যায়, খোদার কসম, নরম থেকে নরম বিছানায় এমন আরামদায়ক ঘুম হয় না যা মুজদালিফাতে ঘুম হয়, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাজিরা দুইটি চাদর এহরাম পরিহিত অবস্থায় সে মুজদালিফার ওই পাথর বিশিষ্ট জমিনে সে বিছানা বিছিয়ে আরামে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ সেখানে আরাম করুন তাহাজ্জুদের নিয়তে, যে তাহাজ্জুদের জন্য ঘুমানোর শর্ত রয়েছে, আপনি সেখানে এশার নামাজ মাগরিব এবং এশার নামাজ আদায় করে নেওয়ার পর যদি পানাহার করতে হয় করে নিন, এরপরে বিশ্রাম নিয়ে নিন, যদি সম্ভব হয় সারা রাতও সেখানে আপনি কুরআনুল করিমের তিলাওয়াত জিক্র আজকার লাব্বাইক পড়তে থাকুন, এরপরে সেখানে যদি সম্ভব হয় কিছুক্ষণ বিশ্রাম নিন, তাহাজ্জুদে উঠে যান, তাহাজ্জুদের নামাজ সেখানে আদায় করুন। মনে রাখবেন মুজদালিফায় রাত যাপন করা সুন্নাতে মুআক্কাদা, তবে এখানে অবস্থান অর্থাৎ উকুফ করা ওয়াজিব রয়েছে। উকুফের সময় হলো সুবহে সাদিকে, অর্থাৎ সুবহে সাদিক ফজরের শুরু থেকে সূর্যোদয় পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কেউ এক মুহূর্ত মুজদালিফায় অবস্থান করে তবে তার উকুফ আদায় হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় হাজিগণ, কত সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসুল যারা মুজদালিফায় রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ রহমত বিশেষ দয়া অবতীর্ণ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আরাফাতের ময়দানে উকুফ করার, মুজদালিফাতে উকুফ করার, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি যখন হজে গিয়েছিলেন তিনিও মুজদালিফাতে উকুফ করেছিলেন। আসুন সেই দৃশ্যাবলী আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা আমাদের কাফিলা মুজদালিফার পথে রওনা হয়ে গেল।
মাশাল্লাহ, অত্যন্ত আমরা সুন্দর একটি দৃশ্যাবলী দেখলাম। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া তিনি মুজদালিফাতে উকুফ করছেন, কীভাবে উকুফ করা হয় আমরাও দেখলাম। এবং এই মুজদালিফা থেকে আমরা রমি করার জন্য পাথর আমরা এখানে আমরা বেছে নিব এবং তিন শয়তানকে আমরা সেখানে রমি করার জন্য যে সাতটি করে পাথর মারা হয় এবং দশই জিলহজ, এই আমরা শুনবো ইনশাল্লাহ আগামী পর্বে, তবে দশই জিলহজে জামারাতুল আকবা অর্থাৎ বড় শয়তানকে 7টি পাথর শুধু মারা হয় এবং এরপরে 11 এবং 12 জিলহাজে 3 শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করা হয়। তো সে রামি করার জন্য পাথর সেখান থেকে আমরা সংগ্রহ করব, সে পাথর আমরা ভালোভাবে ধুয়ে নিব এবং যে হুকুম রয়েছে রামির সেটির উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা রামি করার পদ্ধতি এবং রামি করলে কি বরকত এবং কি ফজিলত রয়েছে সেটিও আমরা শুনব ইনশাআল্লাহুল করিম। কুরবানি সম্পর্কেও শুনব এবং হজে যে অন্যান্য যে প্রাসঙ্গিক যে আহকাম রয়েছে সেটিও আমরা শুনব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।